اخلاص ایمون مرے یا الہی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله. جامع الصغير কিতাবে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া فَإِنَّ صَلَاتَكُمْ عَلَيَّ نُورٌ لَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ. তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে. আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করে আমরা আমাদের এ মজলিসকে সুসজ্জিত করে নিই. ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন أنت شمس الضحى أنت بدر الدجى أنت صادر العلا أنت نور الهدى يا رسول الله سلام يا حبيب الله سلام عليك صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ. আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 44 মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন. সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়ুল করিম. আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, শাবান মাস তার বরকতসমূহ আমাদের উপর লুটিয়ে যাচ্ছে. কিছুদিন আগেই আমরা শবে বরাতের পবিত্র রাত অতিক্রম করেছি. নিঃসন্দেহে এই রাতটি জাহান্নাম থেকে মুক্তির একটি রাত ছিল। এই রাতে হাজার হাজার বরং লাখো মানুষের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। হাদিসে পাকে এসেছে, শবে বরাতে আমল নামা পরিবর্তন করা হয়, অর্থাৎ গত বছরের আমল নামা গুটিয়ে নেওয়া হয় এবং নতুন বছরের নতুন আমল নামা শুরু করা হয়। তো আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শবে বরাতের রাতে যাদেরকে ক্ষমা করেছেন তাদের মধ্যে যেন আমাদেরকে অংশগ্রহণ করে নেন। যে কোরআনে পাকের আয়াতে মুবারাকা আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয়ই ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াযলিমুন নাসা শাইআ কোনো মানুষের উপর জুলুম করেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করেন না, অন্যায় করেন না, অবিচার করেন না। যদি আমরা নর্মালিও এই বিষয়টাকে দেখি তাহলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে জুলুম হওয়া সম্ভব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আমাদের উপর জুলুম করবেন এটা পসিবল না। কারণ কিভাবে মনে করেন, আপনি কোনো একটা জিনিস খরিদ করলেন, ক্রয় করলেন, ক্রয় করার পর আপনি বাসায় নিয়ে আসলেন, এখন এটা আপনার জিনিস না, এখন আপনি ওই জিনিসটা নিয়ে ফেলে দেন, ভেঙে দেন, নষ্ট করে দেন, ওইটা আপনার জিনিস, আপনি যা ইচ্ছা করেন, ওটা কি জুলুম হবে, অন্যায় হবে? না, কারণ সেটা আপনার জিনিস। তো এই বিশ্ব জগতে যা কিছু রয়েছে, বিন্দু বিন্দু কণা, এগুলো কার? এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সকল জিনিসকে সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর মালিক। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের মখলুকের সাথে যা ইচ্ছা করুক এটা জুলুম হবে না। এই কারণে হাদিসে মুবারাকাতে প্রিয় নবী রাসূল আরবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষ এবং জিনকে কোনো হিসাব কিতাব ছাড়াও যদি জাহান্নামে নিক্ষেপ করে দেয়, আল্লাহ তাআলার ইচ্ছায় সবাইকে যদি জাহান্নামে নিক্ষেপ করে দেয়, তাহলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে জুলুম হবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যায় অবিচার হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর মালিক, যা ইচ্ছা তিনি তা করতে পারেন নিজের মখলুকের সাথে। কিন্তু এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে তিনি নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর আবশ্যক করে নিয়েছেন যে তিনি নিজ রহমতে কারো উপর জুলুম করবেন না, কোনো হিসাব কিতাব ছাড়া কাউকে আজাব দিবেন না, শাস্তি দিবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতের উপর আবশ্যক করে নিয়েছেন, কারো উপর কারো কিছু এমন কিছু করবেন না কোনো কারণ ছাড়া যাতে করে তার বান্দা কষ্ট পাক। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর জুলুম করেন না। তাহলে মস্তিষ্কে একটা প্রশ্ন আসে, যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করেন না বা কাউকে কষ্ট দেন না, বরং আল্লাহ তাআলা শুধু রহমতই করতে থাকেন, দয়াই করতে থাকেন, তাহলে আমাদের উপর কষ্ট কেন আসে, পেরেশানি কেন আসে, আমরা বিপদ আপদের সম্মুখীন কেন হই? কি কারণে পূর্বেকার উম্মতিরা ধ্বংস হয়েছে, তাদের উপর আজাব এসেছে, শাস্তি এসেছে? এই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী অংশে ইরশাদ করেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তো জুলুম করেন না কারো উপর, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, বরং মানুষেরা তো নিজেরাই নিজেদের উপর জুলুম করে বসে, মানুষেরা নিজেরা নিজেদের উপর জুলুম করে। আমাদের উপর যে কষ্ট আসে, যে পেরেশানি আসে, যে বিপদ আপদ আসে, যে শাস্তি আসে, তা আমাদের নিজেদের আমলেরই প্রতিফল, এটা আমরা নিজেরাই কামাই করি। বান্দা গুনাহ করে, কুফুর করে, শিরিক করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাফরমানি করে, এই সব কিছুর কারণে বান্দাদেরকে ভোগ করতে হয়, মন্দ প্রতিফল পেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে অন্যায় এবং অবিচার করেন না, বরং যা কিছু হয় বান্দার নিজেদের হাতের কামাই, বান্দার নিজেদের হাতের কামাই, এর জন্য বলা হয় যে বান্দা যখন গুনাহ করে তো সে মূলত নিজের উপরে জুলুম করে। বান্দা যখন গুনাহ করে, অবাধ্যতা করে, সে নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর অন্যায় করেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ন্যায় বিচার ইনসাফের একটি উদাহরণ শুনুন। একবার হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে আমার রব, আমি আপনার আদল ও ইনসাফ, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা নিজ চোখে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মূসা তুমি সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। তো মূসা আলাইহিস সালাম আরজ করেন, হে আল্লাহ, তুমি তো সব কিছুর উপর ক্ষমতাবান, তুমি আমাকে সে ক্ষমতা দিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, আচ্ছা তাহলে তুমি অমুক জায়গায় নদীর ধারে চলে যাও, সেখানে লুকিয়ে বসে আমার আদল এবং ইনসাফ দেখো। হযরত মূসা আলাইহিস সালাম সেই জায়গায় গিয়ে ঝোপ ঝাড়ের আড়ালে লুকিয়ে বসলেন এবং অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর সেখানে এক ধনী ব্যক্তি এলো, সে ঘোড়ায় চড়ে এসেছে, তার হাতে ছিল টাকা পয়সায় ভর্তি একটি ব্যাগ। সে নিজের আরোহণ থেকে নামলো, তার টাকা পয়সা দ্বারা ভর্তি ব্যাগ থলেটি এক জায়গায় রাখলো আর নদীর ধারে গিয়ে নিজের মুখ হাত ধৌত করলো, নিজেকে ফ্রেশ করলো। এরপর আবার উপরে আসলো, ঘোড়ার উপর আরোহণ করলো আর রওনা হয়ে গেল। এখন টাকা পয়সা দ্বারা ভর্তি ব্যাগ সেটা নিতে সে ভুলে যায় আর সামনের দিকে অগ্রসর হয়ে গেল। কিছুক্ষণ পর এক ছোট্ট শিশু সেই পথ থেকে অতিক্রম করছিল। ও ছোট্ট শিশুটি ব্যাগটি দেখল, টাকা পয়সা দ্বারা ভর্তি ব্যাগ। ব্যাগ খুলল তো দেখল অনেক টাকা পয়সা। ও ছোট শিশুটি ব্যাগ নিয়ে চলে গেল, ছোট শিশুটি ব্যাগ নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর এক বৃদ্ধ অন্ধ ব্যক্তি, এক বৃদ্ধ অন্ধ ব্যক্তি ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে নদীর কিনারায় গেল, হাত মুখ ধুইল। ওই তারপর অন্ধ ব্যক্তি সেখানেই বসে গেল আরাম করার জন্য। এতক্ষণে ওই ধনী ব্যক্তির মনে পড়ল যে আমি তো আমার টাকার ব্যক্তি রেখে চলে এসেছি। সে তাড়াতাড়ি করে আবার ওই জায়গায় ফিরে আসলো নদীর কিনারায়। এসে দেখলো অন্ধ বৃদ্ধ ব্যক্তিটি এখানে আরাম করতেছে। তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি আমার টাকার ব্যক্তি দেখেছো? সে বলল, ভাই আমি তো অন্ধ, আমি তো তোমার কোনো ব্যাগ দেখি নাই। তো ওই ভণ্ডাক্ত ধনী ব্যক্তির রাগ চলে আসলো, বলে এখানে আর কে আছে তুমি ছাড়া, নিশ্চয় তুমি নিয়েছো, সত্যি সত্যি বলো। তার রাগ চলে আসলো, সত্যি সত্যি বলো তুমি ব্যাগটা কোথায় রেখেছো, না হলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। ওই অন্ধ ব্যক্তি বলল, ভাই আমি তোমার টাকা নিই নাই, আমি জানিও না, আমি তো দেখতেই পারি না চোখে, আমি অন্ধ মানুষ। সে কথাই বলতে লাগলো, কিন্তু ওই ধনী ব্যক্তি যে শক্তিশালীও ছিল, তার ওই অন্ধ ব্যক্তির উপর, বৃদ্ধ ব্যক্তির উপর এত রাগ আসলো যে সে রাগের চোটে তাকে হত্যাই করে ফেলল, তাকে হত্যা করে ফেলল। এরপর সে ঘোড়ায় আরোহণ করে রেগে চলে গেল। এখন মূসা আলাইহিস সালাম যিনি আড়ালে বসে এ সব দৃশ্য দেখছিলেন, তিনি এগুলা দেখে চিন্তা করলেন, এটা আবার কেমন ইনসাফ, এটা আবার কেমন ন্যায় বিচার। ওই ধনী ব্যক্তির টাকা পয়সাওয়ালা ব্যাগ এক শিশু নিয়ে চলে গেল আর হত্যা হয়ে গেল এক অন্ধ ব্যক্তির, বৃদ্ধ ব্যক্তির, যে কিছুই করলো না। মূসা আলাইহিস সালাম এরা চিন্তায় করছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে যে হে মূসা, তুমি প্রকাশ্য দেখে যে জিনিসটা চিন্তা করছো বিষয়টা কিন্তু তেমন না, আসল রহস্যটা হচ্ছে ওই ছোট শিশু যে ছিল, ছোট শিশু যে ওই ধনী ব্যক্তির ব্যাগটা নিয়ে চলে গেল, তার বাবা, ওই ছোট শিশুর বাবা ওই ধনী ব্যক্তির ঘরে কাজ করত, শ্রমিক ছিল। ওই ধনী ব্যক্তি অনেক দিন যাবত তার পারিশ্রমিক তাকে দিচ্ছিল না। তো ওই টাকার ব্যাগের মধ্যে যত টাকা ছিল ওই সব টাকার প্রাপ্য ছিল ওই ওই শ্রমিক। তো আজ ওরই বাচ্চা, ওরই শিশু, ওরই সন্তান ওই টাকার ব্যক্তি পেল আর নিয়ে চলে গেল, আর ওই ছোট শিশুর মাধ্যমে ওই টাকাটি ওই শ্রমিক পেয়ে গেল। আচ্ছা, ওই অন্ধ ব্যক্তি যাকে তুমি দেখেছো হত্যা করা হয়েছে, ওই অন্ধ ব্যক্তি যখন জওয়ান ছিল, ওই অন্ধ বৃদ্ধ ব্যক্তি যখন যুবক ছিল, তখন ওই অন্ধ যুবক ব্যক্তিটি যৌবন অবস্থায় ওই ধনী ব্যক্তির বাবাকে হত্যা করেছিল, ধনী ব্যক্তির বাবাকে হত্যা করেছিল। আর আজ ওই ধনী ব্যক্তির, ওই যাকে হত্যা করেছিল তারই সন্তান ওই ধনী ব্যক্তি তার প্রতিশোধ নিয়ে নিল। সে জানেও না যে সে নিজের বাবার প্রতিশোধ নিয়েছে, কিন্তু ওই ধনী ব্যক্তি, অন্ধ যে ব্যক্তি ছিল, সে তার প্রাপ্য পেয়ে গেল, সে তার প্রতিফল পেয়ে গেল। যাকে হত্যা করেছিল তারই সন্তান তাকে হত্যা করে ফেলল। তো এভাবে আমি সবার ন্যায় বিচার, ইনসাফ আমি করে দিয়েছি। ওই শ্রমিক তার পারিশ্রমিক পেয়ে গেল, আর ওই ধনী ব্যক্তির বাবাকে যে হত্যা করা হয়েছিল সে নিজের বদলাও নিয়ে নিল। তো এটা হচ্ছে আমার ইনসাফ, এটা হচ্ছে আমার ন্যায় বিচার। তো বোঝা গেল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কারো ওপর জুলুম এবং অন্যায় করেন না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইনসাফ করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন আর স্পষ্টভাবে বলে দিয়েছেন, মাইয়ামাল সুআন ইউজজা বিহি, আর যে ব্যক্তি মন্দ আমল করে, যে ব্যক্তি খারাপ কাজ করে, খারাপ কাজ করে, ইউজজা বিহি, সে তার প্রতিদান অবশ্যই পাবে, ওই মন্দ কাজের প্রতিদান সে পাবেই। তা বোঝা গেল আমরা যেসব কাজ করি ওইগুলার কারণে আমাদের উপর মুসিবত আসে, দুঃখ আসে। আজ খুব কষ্টের সাথে বলতে হয় যে আজ আমরা মুসলমান, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও যখন আমাদের উপর কোনো বিপদ আসে, কষ্ট আসে, যখন কোনো দুঃখ পাই, মন ভেঙে যায় বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি বা যে কোনো ধরনের পেরেশানি যখন চলে আসে, তখন আমরা বলি আমি কী দোষ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাউযুবিল্লাহ জুলুম করছেন, আমি তো কখনো কারো হক মারি নাই, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, তো আমার উপর এরকম কষ্ট কেন আসতেছে, এরকম কেন কষ্ট হচ্ছে, আমি মুসলমান যেখানে অমুসলিমরা যারা খারাপ কাজ করে এত আরাম আয়েশে আছে, আমি তো কারোর সাথে কিছু করি নাই, তো আমার উপর এরকম জুলুম হচ্ছে কেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা এ ধরনের কথা বলে থাকি, অথচ এ ধরনের বাক্য অনেক সময় ইসলাম থেকে খারিজ করে দেয়, মানুষের ইমানকে নষ্ট করে দেয়। আজ আমরা বলি যে আমি কী দোষ করেছি যে আমার উপর এত বিপদ আপদ চলে আসতেছে, আরে ফজরের নামাজ আমরা পড়েছি নাকি? যারা এ ধরনের কথা বলে জিজ্ঞেস করেন না আমার নামাজ কতটুকু পড়ে, আমরা ফজরের নামাজের খবর নাই। যখন প্রয়োজন হয় মিথ্যা আমরা বলি, যখন প্রয়োজন হয় গীবত বলি, গীবত একটা মেশিন, আমাদের জবান মনে হয় গীবতের মেশিন হয়ে গেছে, মেশিন জবান খুললেই গীবত বের হয় মুখ থেকে, চুগলখড়ি বের হয়, অন্যের দোষ ত্রুটি কীভাবে আরেকজনের কাছে প্রকাশ করব এ ধান্দার মধ্যে আমরা থাকি, কীভাবে আমরা অন্যের মনে কষ্ট দিব, আমানতের খেয়ানত করব, অবাধ্যতা করব, নামাজ কাজা করব, কে এসব কাজ কি আমাদের নাই? এসব কিছু করার পরেও আমরা বলি যে আমার থেকে কী দোষ হয়েছে, কেন আমার উপর এত দুঃখ কষ্ট, নামাজ কাজা করব আমি, মিথ্যা বলবো আমি, রাগ আসলে গালি গালাজ করব আমি, আমানতের খেয়ানত করব আমি, আর আমি বলবো আমি কী দোষ করেছি, হারাম উপার্জন করব আমি, নামাজের সময় ঘুমিয়ে থাকবো আমি, নামাজের সময় খেলাধুলায় ব্যস্ত থাকবো আমি, আর বিপদ আপদ চলে আসলে হে আল্লাহ আমি কী দোষ করেছি, আমি কী দোষ করলাম, কী ভুল করলাম, না, সব কিছুর কারণ হচ্ছে আমরা যা কিছু করি ওটারই প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক জীবন্ত বস্তু তার উপার্জনকৃত আমলের বন্ধক রেখেছে। যখন আমরা কারো থেকে কর্জ নাই, যদি কর্জের প্রয়োজন হয়, ঋণের প্রয়োজন হয়, আমরা কারো থেকে টাকা চাই, ভাই আমাকে কিছু কর্জ দাও, ঋণ দাও, তো এই ঋণদাতা কি বলে না যে ঠিক আছে আমি তোমাকে কর্জ দিব, ঋণ দিব, কিন্তু তুমি আমাকে বন্ধক হিসাবে কিছু দাও রাখতে, নিশ্চয়তা দাও, সিকিউরিটি হিসাবে কিছু দাও যে আমি আমার টাকাটা ফেরত পাবো। তখন সাধারণত লোকেরা কী করে, যেহেতু ঋণের প্রয়োজন হয় তখন নিজের কোনো স্বর্ণ, জমিনের কাগজপত্র, কোনো মূল্যবান জিনিস এটা রাখতে দেয়। আর চুক্তি থাকে যে যখন আমি তোমার কর্জ তোমাকে ফেরত দিয়ে দিব, তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিব, তখন তুমি আমার এই স্বর্ণ জমিনের কাগজপত্র যা আছে আমাকে আবার ফেরত দিয়ে দিবা, এরকম হয় না। তো এই যে কর্জ নেওয়ার সময় সিকিউরিটি হিসাবে, নিশ্চয়তা হিসাবে আমরা যে জিনিসটা দেই, বন্ধক যেটাকে বলা হয়, এটাকে আরবিতে বলে রেহেন। আরবিতে কি বলে এটাকে? রেহেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই রেহেন শব্দটা ব্যবহার করেছেন, রহিনা, রেহেন থেকে রহিনা শব্দ এসেছে। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা যে আমল করবে ওটা তীরের ন্যায়, তীরের ন্যায়। যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে গেলে ওটার ফিরত আসে না, ঠিক সেভাবে তোমরা যে আমল করবে, চাই সেটা মন্দ হোক বা ভালো হোক, ওটার প্রতিদান তোমরা অবশ্যই পাবে। কেননা তোমরা যে আমল করবে ওই আমলের প্রতিফল বন্ধক হিসাবে আমার কাছে রয়েছে, ওটা বন্ধক হিসাবে আমার কাছে রয়েছে। তোমরা যদি মন্দ আমল করো তো বন্ধক যেভাবে মানুষ ফেরত পেয়ে যায়, ঠিক সেভাবে ওই মন্দ আমলের প্রতিফল তোমরা অবশ্যই পাবে। খারাপ কাজ করবে, ওই খারাপ কাজের প্রতিফল তোমরা অবশ্যই পাবে। এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বিররু লা ইয়াবলা। এটা প্রত্যেক জুমুয়ার দিন যারা খতিব সাহেব রয়েছে, ইমাম সাহেব রয়েছে, তারা কিন্তু খুতবার মধ্যে এই হাদিসে মুবারাকা পড়ে থাকে। আল বিররু লা ইয়াবলা, প্রিয় নবী ইরশাদ করে নেকি কখনো পুরানো হয় না। আল বিররু লা ইয়াবলা, নেকি কখনো পুরানো হয় না। ওয়া যামবু লা ইউংসা, আর পাপ বা গুনাহ এটা ভুলে যাওয়া হয় না। ওয়া দাইয়ানু লা ইয়ামুত, আর যে প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার কখনো মৃত্যু আসবে না। যিনি প্রতিদান দিবেন তার কখনো মৃত্যু আসবে না। ইয়ামাল মাশিতা, এত কিছু জানার পরেও তোমার যা ইচ্ছা তা করো। এত কিছু জানার পরেও যে নেকি কখনো মুছে ফেলা হয় না এবং পাপ কখনো ভুলে যাওয়া হয় না, আর যে প্রতিদান দিবেন মহান আল্লাহ সে, তার কখনো মৃত্যু আসবে না। এই তিনটা বিষয় জানার পরেও তোমার যা ইচ্ছা তুমি করো, কামাত তাদিন ও তুদান, তুমি যেমন করবা তেমন পাবা। যে আমল করবে তেমন প্রতিদান তুমি পাবা, ভালো করলে ভালো পাবা, খারাপ করলে খারাপ পাবা। হাদিসে মুবারাকাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তির ব্যাপারে বর্ণিত আছে, এক বুজুর্গ বলেন যে আমি এক লোককে দেখতে পেলাম, এটা ইমাম জাহাবি, ইমাম জাহাবি কিতাবুল কাবায়রের মধ্যে রিওয়ায়াত করেছেন এই ঘটনাটি, যে দেখেন মানুষ যখন খারাপই করে কারো সাথে তখন কীভাবে তার সাথে খারাপ হয়। আমি এক লোককে দেখতে পেলাম যার হাত কাঁধ পর্যন্ত কাটা ছিল, কোথা পর্যন্ত? কাঁধ পর্যন্ত। সে লোকদের চিৎকার করে ডেকে বলছে, হাত কাটা ব্যক্তি, যে আমাকে দেখেছে সে যেন কারো ওপর জুলুম না করে, চিৎকার করে করে বলছিল। অতঃপর আমি তার কাছে গিয়ে বললাম যে হে ভাই, তোমার ঘটনা কি? তো সে বলল, ভাই আমার ঘটনা খুবই আশ্চর্যজনক। ঘটনাটি হইল, আমি ছিলাম জালিমের সহযোগিতাকারীদের একজন, মানে খারাপ লোকদের সাথে থাকতাম। একদিন এক মাছ শিকারীকে, বড় একটি মাছ শিকার করতে দেখে আমার লোভ হইল। অতঃপর আমি তার কাছে গিয়ে বললাম, মাছটি আমাকে দিয়ে দাও। সে বলল, না, এ মাছটি আমি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আমি আমার পরিবার পরিজনের জন্য কিছু খাবার নিয়ে যাব। তখন আমি তাকে মারধর করে জোরপূর্বক মাছটি নিয়ে গেলাম। যখন আমি মাছটি নিয়ে ঘরের দিকে যাচ্ছিলাম তখন মাছটি জোরে আমার বৃদ্ধ আঙ্গুলটি কামড় দিল, মাছটি আমার বৃদ্ধ আঙ্গুলটি কামড় দিল। আমি সেটা নিয়ে ঘরে এলাম এবং তা হাত থেকে নিক্ষেপ করে দেখলাম যে আমার হাতে খুব ব্যথা পেয়েছি। রাতে ব্যথায় আমার ঘুম হইল না এবং আমার হাত ফুলে গেল। সকাল হইলে আমি ডাক্তারের শরণাপন্ন হইলাম এবং আমার ব্যথার কথা বললাম। সে বলল, তোমার হাতে পচন ধরা রোগ পড়েছে, এই আঙ্গুলটি কেটে ফেলতে হবে, অন্যথায় তোমার হাত কেটে ফেলতে হবে। অতঃপর সে আমার বৃদ্ধ আঙ্গুলটি কেটে ফেলে ব্যান্ডেজ করে দিল। অসহ্য ব্যথায় আমার হাত আমার সহ্য হচ্ছিল না, ঘুমও আসলো না। তারপর আমাকে বলা হলো, কবজি পর্যন্ত তোমার হাত কেটে ফেলতে হবে। তাই করা হইল, কিন্তু তারপরও আমার ব্যথা শেষ হইল না। এরপর ধীরে ধীরে এই ব্যথা আরও বিস্তার করতে লাগলো। অতপর ডাক্তার বলল যে তোমার কুনুই পর্যন্ত হাত কেটে ফেলতে হবে, না হলে এই বিষটা আরও সামনের দিকে অগ্রসর হবে। তখন আমার কুনুই পর্যন্ত হাত কেটে ফেলা হইল। তারপর ব্যথা বাহুর দিকে বিস্তার করতে লাগলো এবং ব্যথা ও কষ্ট চরম রূপ ধারণ করলো। আমাকে বলা হইল তোমার হাতটি কাঁধ পর্যন্ত কেটে ফেলো, অন্যথায় এ বিষ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। তখন তাই করলাম। এরপর এক ব্যক্তি আমার দুরবস্থার কথা জানতে চাইলে আমি তাকে মাছের ঘটনাটি বললাম। সে বলল, তুমি যদি প্রথম অবস্থায় মাছওয়ালার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে এবং তাকে রাজি করে ফেলতে, তাহলে তোমার হাতটি কাটতে হতো না। অতএব আমি তাকে খোঁজ করার জন্য শহরে বেরিয়ে পড়লাম। অবশেষে তাকে পেয়ে তার পায়ের উপর লুটিয়ে পড়লাম, কাঁদতে লাগলাম আর বললাম যে ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর জুলুম করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার উপর জুলুম করার কারণে এখন আমার কাঁধ পর্যন্ত হাত কেটে ফেলতে হয়েছে। তখন সে ব্যক্তি বলল, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। তো সে বলল যে ভাই, যার হাত কাটা হয়েছে, বলল ভাই, তুমি কি যখন আমি তোমার থেকে মাছ নিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি কোনো বদোয়া দিয়েছিলে? তখন সে ব্যক্তি বলল, হ্যাঁ, যখন তুমি আমার মাছটি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেছিলাম, দোয়া করেছিলাম যে হে আল্লাহ, আজ আমি দুর্বল, আমি দুর্বল, আমি অসহায়, আর এই শক্তিশালী ব্যক্তি আমাকে মারধর করে আমার মাছ নিয়ে চলে গেল, তুমি এর বিচার করিও। আমি এতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের উপর বলে ছেড়ে দিয়েছিলাম আর এই কারণে আল্লাহ তাআলা তোমার থেকে প্রতিশোধ নিয়েছে। তো বোঝা গেল, মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখন এর প্রতিদান তাকে অবশ্যই এ দুনিয়াতে পেতে হয়। খারাপ কাজের প্রতিফল এ বান্দাকে দুনিয়াতেই পেতে হয়। অনেক সময় হয় না, আমরা অন্যের দোষ ত্রুটি মানুষদের কাছে গিয়ে বলতে থাকি, অন্যের দোষ ত্রুটি কী হয় জানেন? শেষমেশ একটা সময় এমন আসে, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্যাটার্ন ঘুরিয়ে দেন যে লোকেরা তার দোষ ত্রুটি অন্যদের কাছে গিয়ে বলতে থাকে। এভাবে হয়। আপনি আজ একজনের কাছে গীবত করতেছেন, যার কাছে গিয়ে গীবত করছেন একটা সময় এমন আসবে ওই ব্যক্তি আপনার গীবত অন্যজনের কাছে গিয়ে করবে, এটা নিয়ম। আপনি একজনের কাছে গিয়ে গীবত করতেছেন আরেকজনের ব্যাপারে, ওই ব্যক্তি আপনার ব্যাপারে আরেকজনের কাছে গিয়ে দুই দিন পর গীবত করবে, এটাও তো সিস্টেম। তাই আমাদের উচিত, যদি আমরা চাই আমাদের সাথে শুধু ভালো হোক, ভালো প্রতিদানের ভালো ফল পাই, খারাপ ফলাফল থেকে বেঁচে থাকি, তাই যখনই গুনাহ হয়ে যাবে একটু নিজেকে গুনাহ থেকে বাঁচান, আর যদি গুনাহ হয়েও যায় তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চেতে থাকেন, সবসময় ক্ষমা চেতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আর যে ব্যক্তি সুআন, যে ব্যক্তি মন্দ আমল করবে অথবা নিজের উপর জুলুম করবে, মানে একই কথা, নিজের উপর জুলুম করবে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তো সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেতে থাকা উচিত যে আল্লাহ আমারে মাফ করে দাও। এর জন্য একটা সুন্দর দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কি করতে থাকা? ইস্তেগফার পড়তে থাকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেতে থাকা। আর বুজুর্গানের দিনগণ বলেন যে সবচেয়ে ভালো আমল হচ্ছে প্রতিদিন রাতে শোয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে দুই রাকাত সলাতু তওবা নামাজ পড়ে নেওয়া, দুই রাকাত সলাতু তওবা নফল নামাজ। এটা পড়ার নিয়ম কি? এটা কোনো কঠিন কিছু না। যেভাবে আমরা নফল নামাজ পড়ি ঠিক সেভাবে আমরা নিয়ত করব, হে আল্লাহ, আমি দুই রাকাত সলাতুল তওবা নামাজের নিয়ত করছি আল্লাহু আকবার। তারপর যেভাবে নামাজ পড়তে হয় দুই রাকাত, আপনি ওইভাবে নামাজ পড়েন। ওর এরপর নামাজ শেষ করে হাত উঠিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে ক্ষমা চেনেন, হে আল্লাহ আমি আজকে সারা দিনে যা যা গুনাহ করেছি, নাফরমানি করেছি, ও সব গুনাহ থেকে আমি তবা করছি, আমার মাফ করে দাও। এরপর সেজদায় যাবেন, এরপর সেজদায় যাবেন, সেজদায় গিয়ে তিনবার বলবেন, ইয়া রব্বি ইগফিরলি, ইয়া রব্বি ইগফিরলি, ইয়া রব্বি ইগফিরলি, তিনবার। হাদিসে মোবারাকাতে এসেছে যে ব্যক্তি সেজদায় গিয়ে তিনবার এ দোয়া পড়বে, ইয়া রব্বি ইগফিরলি, ইয়া রব্বি ইগফিরলি, ইয়া রব্বি ইগফিরলি, তো তার মাথা তোলার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। তাই দুই রাকাত সালাতুল তওবা নামাজ পড়ে এভাবে করে সেজদায় গিয়ে এই দোয়া পড়বেন, ইয়া রব্বি ইগফিরলি। তো প্রতিদিন এটা একটা অভ্যাস করে নেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার, দেখবেন ইনশাআল্লাহ তাআলা এর বরকত আপনি দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে